ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
সাগর থেকে উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের ৫২৮ জনের তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার।
প্রতিবেদন রয়েছে গৌতম গুপ্তের।
বিশ্বজুড়ে আবারও এক অর্থনৈতিক মন্দার হুঁশিয়ারি দিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর।
রয়েছে শুক্রবারের সন্ত্রাসী হামলা নিয়ে নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের পর্যালোচনা।
আন্তর্জাতিক যে কোয়ালিশন তৈরি করা হয়েছে আইসিসের বিরুদ্ধে, তাকে আরো জোরদার করতে হবে, জাতিসংঘকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, এবং আমাদের সবাইকে বুঝতে হবে যে আইসিস কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলের সমস্যা নয়, সমগ্র বিশ্ব ব্যবস্থার জন্য একটি ভূমিকা।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়া পর্যবেক্ষণকারী গোষ্ঠী এবং সক্রিয়বাদীরা বলছে কুর্দি যোদ্ধারা সিরিয়ার সীমান্ত নগরী কোবানি থেকে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীকে বিতাড়িত করেছে। এর দুদিন আগেই জিহাদিরা ওই শহরের বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছিল। আইএস গোষ্ঠীটি বৃহস্পতিবার ওই শহরে অনুপ্রবেশের পর থেকে কমপক্ষে ১৭৪ জন অসামরিক লোককে হত্যা করেছে। দি অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে কুর্দি যোদ্ধারা এখন আইএস জঙ্গিদের খুঁজছে, যারা হয়তো কোবানিতেই লুকিয়ে রয়েছে। স্থানীয় সাংবাদিক রুদি মোহাম্মদ আমিন বলছেন কুর্দিরা সবটাই কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে, মাফ করবেন, কোবানির সবটাই এখন কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান অভিযানের সহায়তায় এবছর গোড়ার থেকেই কুর্দি যোদ্ধারা তুর্কি সীমান্তবর্তী কোবানি শহরটি দখল করে নেয় এবং আইএস নিয়ন্ত্রিত অন্যান্য সীমান্ত এলাকায়ও তারা ধীরে ধীরে প্রবেশ করছে। শুক্রবার তিনটি সন্ত্রাসী আক্রমণের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী আজ শনিবার সতর্ক করে দিয়েছেন যে ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে। গতকাল সন্ত্রাসীদের ওইসব হামলা কেবল ফ্রান্সে নয়, তিউনিশিয়া এবং কুয়েতেও আঘাত আনে। ম্যানুয়েল ওয়ালস বলেন প্রশ্নটা এ নয় যে আরেকটা সন্ত্রাসী আক্রমণ হবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে হামলা হবে। শুক্রবার তিনটি মহাদেশ জুড়ে সংঘটিত এই হামলার নিন্দে জানিয়েছেন বিশ্বের নেতৃবৃন্দ। ওইসব আক্রমণে কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কিছু লোক প্রাণ হারান। হোয়াইট হাউস এই আক্রমণকে ঘৃণ্য বলে অভিহিত করেছে এবং এই হামলার অব্যবহিত পরেই প্রকাশিত এক বিবৃতিতে বলেছে কোনো সমাজেই সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। শুক্রবার দুজন বন্দুকধারী তিউনিশিয়ার সুজ শহরে সৈকত পর্যটকদের এক হোটেলে ঝটিকা বেগে প্রবেশ করে অন্তত ৩৮ জনকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ব্রিটিশ নাগরিক। প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেন যে তিনি সেই সব মসজিদ বন্ধ করে দিচ্ছেন যেগুলো সরকারের ধর্মীয় মন্ত্রকের নিয়ন্ত্রণের বাইরে। তিনি বলেন আইন মেনে না চললে কোনো মসজিদকেই ছাড় দেওয়া হবে না। কুয়েতে একজন আত্মঘাতী বোমাবাজ জনবহুল একটি মসজিদে নিজের দেহে বিস্ফোরণ ঘটিয়ে ২০ জনেরও বেশি মানুষের প্রাণনাশ করে এবং ফ্রান্সে হামলাকারীরা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গ্যাস কোম্পানির দপ্তরে গাড়ি নিয়ে প্রবেশ করে এবং একজন ব্যবসায়ী শিরশ্ছেদ করে এবং প্রবেশপথে তার মস্তকবিহীন দেহ ফেলে যায়। বাংলাদেশে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল, ভূমিধস এবং গাছ চাপা পড়ে গত দুদিনে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কয়েকটি জেলায়। চট্টগ্রাম, বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এসব এলাকায় ফসলেরও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার টেকনাফে পাহাড় ধসে নিহত হয়েছেন মা মেয়ে। স্থানীয় সাংবাদিক আমানুল্লাহ আমান জানান, টেকনাফের পাহাড়চড়া ইউনিয়নের শামলাপুর পূর্বপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাকসুদা খাতুন ও তার মেয়ে শাহিনা আক্তার নিহত হন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবশ্য সার্বিক পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। টানা বর্ষণে রাজধানীতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার পাশাপাশি দিনভর যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে জনসাধারণকে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জুন মাসের একেবারে গোড়ার দিকে আন্দামান সাগর থেকে যে ৭২৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল মিয়ানমারের নৌবাহিনী, তাদের মধ্যে ৫২৮ জন বাংলাদেশি, এমন দাবি করে বাংলাদেশের কাছে একটি তালিকা হস্তান্তর করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এ সম্পর্কে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর আরও জানাচ্ছেন।
প্রথমে উদ্ধারকৃতরা সবাই বাংলাদেশি দাবি করেছিল মিয়ানমার। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন যে তালিকা দেওয়া হয়েছে তা যাচাই বাতাই করে দেখা হচ্ছে, যারা বাংলাদেশি নাগরিক তাদের ফেরত আনা হবে। গত মে মাসের তৃতীয় সপ্তাহে মিয়ানমার নৌবাহিনী যাদের সাগর থেকে উদ্ধার করেছিল তাদের মধ্যে 187 জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। সাগর পথে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 500 বাংলাদেশি মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে এসেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি রিপোর্টে জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে যাই বলা হয়েছে বাস্তব পরিস্থিতি তার চেয়ে আরও ভয়াবহ বলে দাবি করেছে বিরোধী দল বিএনপি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির উপরে যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের যে মানবাধিকার সমস্যাগুলো তুলে ধরা হয়েছে বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ বলে দাবি করেছে বিএনপি। বিএনপি বলছে ওই প্রতিবেদন অবশ্যই বাংলাদেশের জন্য নেতিবাচক। শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, বিরোধী দল হলেও নেতিবাচক প্রতিবেদনে বিএনপি উল্লসিত নয়। তিনি বলেন, প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ের যে পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে তা বাস্তব, তবে প্রকৃত চিত্র আরো ভয়াবহ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, গণমাধ্যম কর্মীরা সেন্সর করেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। 25 জুন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশিত হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এখনই সতর্ক না হলে 1930 দশকের মতো বিশ্বব্যাপী মন্দা আবারও বিপন্ন করে তুলতে পারে গোটা দুনিয়াকে। কলকাতায় আমাদের প্রতিবেদক গৌতম গুপ্ত।
2008 মার্কিন যুক্তরাষ্ট্রে যে একটি ঋণ সংকট আসতে চলেছে সে কথা অনেক আগেই অনুমান করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর রঘুরাম রাজন। রাজন আবারও হুঁশিয়ারি দিলেন আরো একটি বিশ্বজোড়া আর্থিক মন্দার সম্ভাবনা। নানান দেশের অর্থনৈতিক ভাগ্য এখন পরস্পরের সঙ্গে জড়িত থাকে, তাই মন্দা ঠেকাতে কোনো একটি দেশ যদি আলাদা করে কোনো পদক্ষেপ নেয় তা কিন্তু আবার উল্টে সংকটে ফেলতে পারে অন্যান্য দেশগুলিকে। তাই রাজনের পরামর্শ হলো বিভিন্ন দেশ একটি ঐক্যমত্যে আসুক, কিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী মন্দাকে ঠেকিয়ে রাখা যায়। এখনো পর্যন্ত ঝোঁক হলো কেবল নিজের দেশের আর্থিক বৃদ্ধি নিশ্চিত করতে এমন সব ব্যবস্থা নেওয়া যা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথা খেয়ালই রাখে না। 1929 মার্কিন শেয়ার বাজারে ধস নামার মতো ঘটনা আর যেন না ঘটে সেটাই রাজনের হুঁশিয়ারি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
একটি বেসরকারি টিভি চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যে আগামী বছর বিধানসভা ভোটে তার দল তৃণমূল কংগ্রেসই জিতবে। এক কথায় ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন, উন্নয়নকে হাতিয়ার করেই জিতবে তার দল। জানাচ্ছেন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের আগামী বছর বিধানসভা ভোটে তার দল তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। এক কথায় দার্থহীন ভাষায় তিনি বলেছেন, উন্নয়নকে হাতিয়ার করেই জিতবে তার দল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই মুহূর্তে বাংলায় তৃণমূলের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই, বিরোধী দলের ভূমিকা নিয়েছে সংবাদ মাধ্যমের একাংশ, মানুষ সরকারের পাশেই রয়েছে, 2016 বিধানসভা নির্বাচনের ব্যাপারে আত্মবিশ্বাসী, কারণ বিরোধীরা ছন্নছাড়া, বিরোধিতা মানে চোখ কান বন্ধ করে শুধু নেতিবাচক মিথ্যা কুৎসা প্রচার, মানুষ এসব বিশ্বাস করেন না। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক বিষয়ে আলোচনাকারীরা এ ব্যাপারে আশাবাদী যে তারা সমঝোতায় পৌঁছতে পারবে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও কাজ করতে হবে। ভিয়েনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে আলোচনা পর্ব শুরুর সময় তিনি এই মন্তব্য করেন। জারিফ বলেন যে আলোচনায় অগ্রগতির জন্য দুপক্ষকেই কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, তার কথায় অন্য পক্ষ যদি ইতিবাচক পদক্ষেপ নেন এবং অতিরিক্ত কোনো দাবি না করেন, আমরা নিশ্চয়ই এমন এক চুক্তিতে পৌঁছব যাতে করে সকলেই উপকৃত হয়। ভিয়েনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের অল্প আগে তিনি এই মন্তব্য করেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিও বলেন যে এই সমঝোতা সফল করতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে। তিনি বলেন যে এই শর্তগুলো হলো ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলো পরিদর্শন, সে দেশের গবেষণায় স্থায়ী সীমা নির্ধারণ করা এবং ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করলে আবারও নিষেধাজ্ঞা আরোপের দ্রুত উপায় বের করা। আলোচনার স্থলে পৌঁছেই তিনি সংবাদদাতাদের কাছে এই মন্তব্য করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন তিন দেশে ভিন্ন ভিন্ন তিন মহাদেশে সংঘটিত সন্ত্রাসী হামলায় কয়েক ডজন মানুষের প্রাণ বিনাশ হয়েছে। কেন এই সন্ত্রাসী তৎপরতা ক্রমশই বাড়ছে, এর প্রতিকার কী হতে পারে, কীভাবে এর মোকাবেলা করা যায়, ইত্যকার বিষয় নিয়ে আমরা কথা বলি ঢাকার ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ গবেষণা সংস্থার অ্যাসোসিয়েট ফেলো এবং নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের সঙ্গে। এই গত শুক্রবার তিউনিসিয়া, কুয়েত এবং ফ্রান্সে তিনটে ভিন্ন ভিন্ন সন্ত্রাসী হামলা হলো, তাতে বহু লোক মারা গিয়েছেন, প্রাণহানি হয়েছে অনেকের। সারা বিশ্ব জুড়ে এটা নিয়ে তোলপাড় হচ্ছে, আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে। ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে যে এই যে হামলা হলো, এই হামলা আর যে হবে না তেমন কোনো কথা নেই, এবং প্রশ্নটা এখন এই হামলা হবে কি না সেটা নয়, আশঙ্কা হচ্ছে যে এই হামলা আবার কখন হতে পারে।
নিঃসন্দেহে এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ব্যাপার, এবং আমরা দেখলাম গতকালকে একসাথে তিনটি মহাদেশে তিনটে সন্ত্রাসী হামলা সংঘটিত হলো, এবং তার প্রতিটারই বর্বরতা একটিকে অপরকে ছাড়িয়ে গেছে। এখানে এখন আশঙ্কা করা হচ্ছে যে অতি সম্প্রতি আইসিস এর মুখপাত্র আবু বাকর আল আদনানি যে হুমকি দিয়েছিলেন যে রমজান মাসে নতুন বেশ কিছু হামলা তারা করবেন, তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। অতএব ভবিষ্যতে আগামী আরো 2-3 সপ্তাহের মধ্যে বা আগামী 1 মাসের মধ্যে যে আরো বড় হামলা হবে না সে আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
এই যে বিশ্বজুড়ে অশান্ত একটা পরিস্থিতি দেখা দিচ্ছে, ক্রমশই বিশ্ব আরো বেশি অশান্ত হয়ে উঠছে। তিউনিসিয়ায় যে হামলা হলো তাতে 38 জন প্রাণ হারিয়েছেন, তাদের অধিকাংশই ব্রিটিশ নাগরিক। কুয়েতে যে হামলা হলো শিয়া মসজিদে, সেখানে 20 জন প্রাণ হারিয়েছেন। ফ্রান্সে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গ্যাস কোম্পানির একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো, শিরশ্ছেদ করা হয়েছে তার। এই যে বিশ্ব ক্রমশই অশান্ত হয়ে উঠছে, এর কারণ কি বলে আপনার মনে হয়?
2011 সালে ওসামা বিন লাদেনের নিহত হওয়ার পরে আমরা মনে করেছিলাম যে আন্তর্জাতিক সন্ত্রাসের ক্ষেত্রে বোধহয় একটি ছন্দপতন ঘটবে এবং আন্তর্জাতিক সন্ত্রাস অনেক ক্ষেত্রে কমে আসবে, কিন্তু আইসিসের আবির্ভাবের পর থেকে আমরা দেখছি যে আন্তর্জাতিক সন্ত্রাসের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। গতকালকে 3টি সন্ত্রাসী হামলা ছাড়াও কোবানিতে আইসিসের হাতে যে বহুল সংখ্যক বেসামরিক জনসাধারণ নিহত হয়েছেন তাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই আইসিস এর এই ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, এবং এটাকে প্রশমিত করার জন্য আমাদেরকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে যেমন বিভিন্ন অপারেশনাল পদক্ষেপ বা আভিযানিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যেখানে বিমান বাহিনী, স্থল বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা উঠে আসে, তেমনি আমাদের অ্যাপ্লিকেশন বা তাদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে তাদের যে বার্তা পৌঁছে দেওয়ার যে উপায় বা প্রবণতা সেটাকে আমাদের রুখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই পরিস্থিতির অবনতি ঘটছে, এবং 2014 থেকে 2015 মাঝামাঝি পর্যায় পর্যন্ত ভায়োলেন্স বা সংঘাত প্রতিদিনত বেড়ে চলছে। এ বিষয়ে আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি যে কি কৌশল অবলম্বন করলে আইসিস কে ঠেকানো যাবে, তবে এবছরের মধ্যে যদি আমরা আইসিস এর এই ক্রম অগ্রসরমান পদক্ষেপকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে হয়তো 2016 আরো সংঘাতময় একটি বছর হবে।
এই যে লাগাম ছাড়া সন্ত্রাস তৎপরতা বাড়ছে দিন দিন, এটা রুখতে, এটা প্রশমিত করতে আপনি যেমন বললেন, শুধু বিশেষ কোনো দেশের উদ্যোগে কাজ হবে না, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এর জন্যে সবাই মিলে, সব দেশ মিলে সারা বিশ্ব জুড়ে সুসমন্বিত একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি কি একমত?
নিঃসন্দেহে এটা যুক্তরাষ্ট্রের সমস্যা নয় বা ইরাকের সমস্যা নয় বা ফ্রান্সের নয় বা কোনো একক দেশের সমস্যা নয়। আমরা যদি আইসিসের এই অনস্লটকে আমরা রুখতে না পারি তাহলে আমরা সবাই একে একে এর হুমকির সম্মুখীন বা এর আঘাতের সম্মুখীন হব। এই জন্য যে আন্তর্জাতিক যে কোয়ালিশন তৈরি করা হয়েছে আইসিসের বিরুদ্ধে, তাকে আরো জোরদার করতে হবে, জাতিসংঘকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, এবং আমাদের সবাইকে বুঝতে হবে যে আইসিস কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলের সমস্যা নয়, সমগ্র বিশ্ব ব্যবস্থার জন্য একটি হুমকি।
শাফকাত মুনির, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
রাখুন আজকের বিজ্ঞান পর্ব। বেশিরভাগ চিকিৎসকের মতে স্ট্রোকের রোগীরা ছমাসের মধ্যে সুস্থ না হলে তাঁদের আর সুস্থ হবার সম্ভাবনা থাকে না। তবে একটা নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে যেটা স্ট্রোকের দীর্ঘ সময় পার হবার পরও মস্তিষ্ক ঠিক করতে পারে। ভয়েস অফ আমেরিকার মাইয়া পূজারার রিপোর্ট থেকে পড়ছেন রোকেয়া হায়দার।
একটা দুটো নয়, তিন তিনটে স্ট্রোকের পর রেক আর্নল্ডের ডান দিকটা পুরোপুরি অসাড় হয়ে যায়। এমন এক কঠিন সময়ে অবসরে যাওয়া এই মেডিকেল দমকল কর্মীর শুধু একটাই ইচ্ছা ছিল। তিনি বললেন, আমি শুধু চাইতাম আমি যাতে আমার স্ত্রীর হাতটা ধরতে পারি। অন্তত শুরুর দিকে ব্যাপারটা তাই ছিল। সাহায্যের জন্য ডক্টর এরিক লুথার্ট তার কাছে গিয়েছিলেন আর্নল্ড। সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির নিউরোসার্জন তিনি। একটা যন্ত্র বানানোর চেষ্টা করছেন যা আর্নল্ডের মতো রোগীদের সাহায্য করতে পারবে। তিনি জানান, যদিও মস্তিষ্কের ডান পাশটা শরীরের বাম দিকের আর বাম দিক শরীরের ডান দিককে নিয়ন্ত্রণ করে, এর উল্টোটি করেও শরীর আর মস্তিষ্কের মধ্যে তথ্যের আদান প্রদান সম্ভব হতে পারে। তার আবিষ্কার করা যন্ত্রটার দুটি অংশ রয়েছে। একটা মাথায় পড়তে হয় যার মাধ্যমে মস্তিষ্কে বা মস্তিষ্ক থেকে সংকেতের আদান প্রদান হয়, আর আরেকটি অংশ পরানো হয় শরীরের ওই অসাড় হয়ে যাওয়া অঙ্গে। এই অংশটা মস্তিষ্কের সংকেত গ্রহণ করে এবং অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করতে সাহায্য করে। এটা অনেকটা যেন শরীরের বাইরের কঙ্কালের মতো। যখন আর্নল্ড যন্ত্রের প্রথম অংশ মাথায় পড়ল আর নড়াচড়ার কথা চিন্তা করল, তখন এই যন্ত্র তার মস্তিষ্কের ওই চিন্তাকে ইলেকট্রিক সিগন্যাল পরিণত করে তার হাতে লাগানো এক যান্ত্রিক কঙ্কালে পাঠায়। তখন সেই কঙ্কালটি আর্নল্ডের হাতকে নড়াচড়া করতে সাহায্য করে। ডক্টর এরিক লুথান বললেন, আমরা মস্তিষ্কের যে অংশে আঘাত লাগেনি সেখান থেকে সংকেত নিচ্ছি আর নড়তে চাওয়ার ইচ্ছার সেই সংকেতকে ডিকোড করে দেখছি। এর সাহায্যে আমরা জানতে পারছি যে মস্তিষ্ক যখন শরীরের কোনো অংশ নাড়াতে চায় তখন কী ধরনের সংকেত পাঠায়। আর অন্য যন্ত্রটা অনেকটা ট্রাফিক কন্ট্রোলারের মতন। এটা মস্তিষ্ক থেকে সংকেত শরীরে পাঠায় আর শরীর থেকে সংকেত আবার মস্তিষ্কে ফেরত আনে।
Rick was 3 to 4 years out from a stroke and we can still recharge his plasticity for him to change his
ডক্টর লিউথার্ট বললেন, রিকের স্ট্রোক হয়েছে 3-4 বছর হলো, কিন্তু এখনও তার মস্তিষ্কের নমনীয়তা বাড়িয়ে তথ্য আদান প্রদানের ক্ষমতাটা স্বাভাবিক করা সম্ভব হতে পারে। আর্নল্ড নিজেও এই প্রযুক্তির সুবিধার কথা বলেছে বারবারই। তাই তার বক্তব্য,
এভরি ডে ইজ ক্রিসমাস, ইটস অল ওয়ার্কিং, ইটস জাস্ট ফলিং ইন এ প্লেস দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি।
আমার কাছে প্রতিদিনই বড়দিনের মতো, সব ঠিকভাবে চলছে। আমি যে ফলাফল আশা করেছিলাম তার চেয়ে ঢের বেশি পাচ্ছি। আর এই ধরনের প্রযুক্তির সাহায্যে তারাও সবাই একদিন নিজের ভালোবাসার মানুষের হাত ধরে হয়তো এগিয়ে যেতে পারবে। আর্নল্ডের মতো স্ট্রোকের রোগীরা সুস্থ হয়ে সেই কাজই করতে পারবে, সেটাই আশা করছে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র 16 জুন বাহরিন আদালত কর্তৃক আল উইফাক বিরোধী দলীয় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল শেখ আলী সালমানের বিচার এবং কারাদণ্ড প্রদানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঘৃণাবিদ্বেষী উস্কানি, অবাধ্য আচরণ এবং সরকারি প্রতিষ্ঠানকে কথিত অপমানের অভিযোগে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। শেখ আলী সালমান হচ্ছেন শিয়া মুসলমান ধর্মীয় সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা। দলীয় নেতা হিসেবে পুনর্নির্বাচিত হবার পর রাজনৈতিক সংস্কার এবং জবাবদিহিতার আহ্বান জানিয়ে বেশ কতগুলো ভাষণ দেবার পর গত ডিসেম্বর মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়। 2011 সালের আরব অভ্যুত্থানের সময় প্রতিবাদকারীরা বৃহত্তর অধিকার এবং সুন্নি রাজকীয় পরিবার কর্তৃক সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলে বাহরিন সরকার সেই প্রতিবাদকে স্তব্ধ করে দেয়, যার জেরে কয়েক ডজন নাগরিককে জীবন দিতে হয়েছিল। সেই থেকেই বাহরিন সরকার বিক্ষিপ্ত সহিংসতাকে দমন করে আসছে। যুক্তরাষ্ট্র সরকার বারবারই বলে আসছে যে সমন্বিত বহু ধর্মীয় এবং জাতিগোষ্ঠী রাষ্ট্রে এবং সমাজে শান্তিপূর্ণ সমালোচনার মাধ্যমে বিরোধী দলগুলি সরকার পরিচালনায় সবিশেষ ভূমিকা রাখতে পারে। বাহরেইন সমগ্র মধ্যপ্রাচ্য এবং বিশ্বময় সেই রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা প্রয়োজনীয় যেখানে বিভিন্ন রাজনৈতিক মতবাদ শান্তিপূর্ণভাবে প্রকাশ করা যাবে। এছাড়াও বাহরিন আদালতের এই রায় উত্তেজনার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ আলীর বিচারকে আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি বাহরিন সরকারের অধ্যুত্বমূলক অশ্রদ্ধার এক সুস্পষ্ট নজির বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি অবিলম্বে তার মুক্তির আবেদনও জানিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কাউকে কোথাও শান্তিপূর্ণ মতামত প্রকাশের এবং সমাবেশের জন্য বিচার বা শাস্তি প্রদান করা উচিত নয়। সেই ভিত্তিতে শেখ আলীর বিরুদ্ধে সব ধরনের অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে। যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত দৃঢ় ভাষায় বাহরিন সরকারের প্রতি মতামত প্রকাশের অধিকার রক্ষণের যে প্রতিশ্রুতি তা মেনে চলার অনুরোধ জানাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ ওয়াল এবং ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি এখন উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন তপন লাহিড়ি, গ্রাম ও ডাক রাজপুর, বরেন্দ্রপাড়া, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। আপনি জানতে চেয়েছেন VOA বাংলা অনুষ্ঠান টেলিভিশনে কোন চ্যানেলে প্রচারিত হয়। ভাই তপন লাহিড়ি, প্রথমেই জানিয়ে রাখছি ভয়েস অফ আমেরিকার বাংলা টিভি অনুষ্ঠান শুধুমাত্র বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেই প্রচারিত হয়ে থাকে। আমাদের সাপ্তাহিক হ্যালো আমেরিকা প্রচারিত হয় NTV-তে শুক্রবার রাতে এবং শনিবার তা পুনঃপ্রচারিত হয়। সাপ্তাহিক অনুষ্ঠান স্ট্রেইট ফ্রম আমেরিকা ATN বাংলা চ্যানেলে, আর দেশ টিভিতে প্রচারিত হয় VOA 60 আমেরিকা সপ্তাহে দুদিন। আশা করি আপনার উত্তর পেয়েছেন, চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন সুভাষ মিত্র, অশ্বিনী দত্ত রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন আপনার নাম ও ঠিকানা যেন আমরা আমাদের তালিকায় রাখি, ম্যাগাজিন এবং ক্যালেন্ডার ইত্যাদি যেন আপনার ঠিকানায় পাঠানো হয়। ভাই সুভাষ মিত্র, আপাতত আমরা ক্যালেন্ডার বা ম্যাগাজিন পাঠাচ্ছি না, তবে আপনার ঠিকানায় অন্য কিছু পাঠানোর ব্যবস্থা করছি, আশা করি আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন SM সৈকত ওসমান, গ্রাম আলকা সদরপাড়া ফুলতলা, খুলনা থেকে। লিখেছেন দুঃখের বিষয়, আপনাদের কাছ থেকে নিয়মিতভাবে কোনো যোগাযোগ পাই না, প্রায়ই আপনাদের কাছে লিখি কিন্তু জবাব পাই না, আর সেই সঙ্গে 2015 সালের ক্যালেন্ডার চেয়েছেন। ভাই আমরা তো প্রায় বছরের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, তবে আপনার ঠিকানায় অন্য কিছু পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে, চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন ইঞ্জিনিয়ার MSS আফতাবউদ্দিন, পাড়াগাঁও ভালুকা, ময়মনসিংহ থেকে। আপনার পুরো চিঠিটাই মধ্যপ্রাচ্যের সংকট, বিশেষ করে ইসরায়েল ও ফিলিস্তিনি সমস্যা তুলে ধরেছেন। আপনার মন্তব্য সম্বলিত চিঠিটি আমরা পড়েছি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, হাতে আর আজ বিশেষ সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন নয়নচন্দ্র শর্মা এবং ঝুমা চট্টোপাধ্যায় শর্মা, গ্রাম ও ডাক রবীন্দ্রনগর ত্রিপুরা পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। পরের চিঠিটি রুহুল কুদ্দুস চৌধুরী গ্রাম ও থানা খানমানসা দিনাজপুর থেকে। পরের চিঠিটি ডক্টর প্রকাশ মল্লিক হোমিও ক্লিনিক কালিন্দি এস্টেট কলকাতা থেকে। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন নাজনীন আলম থানাপাড়া রোড টাঙ্গাইল থেকে লিখেছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নম্বর পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
সিরিয়া পর্যবেক্ষণকারী গোষ্ঠী এবং সক্রিয়বাদীরা বলছে কুর্দি যোদ্ধারা সিরিয়ার সীমান্ত নগরী কোবানি থেকে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীকে বিতাড়িত করেছে। এর দুদিন আগেই জিহাদিরা ওই শহরের বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছিল। আইএস গোষ্ঠীটি বৃহস্পতিবার ওই শহরে অনুপ্রবেশের পর থেকে কমপক্ষে 174 জন অসামরিক লোককে হত্যা করেছে। দি অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে কুর্দি যোদ্ধারা এখন আইএস জঙ্গিদের খুঁজছে, যারা হয়তো কোবানিতেই লুকিয়ে রয়েছে। শুক্রবার তিনটি সন্ত্রাসী আক্রমণের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী আজ শনিবার সতর্ক করে দিয়েছেন যে ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে। গতকাল সন্ত্রাসীদের ওইসব হামলা কেবল ফ্রান্সে নয়, তিউনিশিয়া এবং কুয়েতেও আঘাত হানে। ম্যানুয়েল ভলস বলেন, প্রশ্নটা এ নয় যে আরেকটা সন্ত্রাসী আক্রমণ হবে কি না, প্রশ্নটা হচ্ছে কবে হামলা হবে। শুক্রবার তিনটি মহাদেশ জুড়ে সংঘটিত এই হামলার নিন্দে জানিয়েছেন বিশ্বের নেতৃবৃন্দ। ওইসব আক্রমণে কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কিছু লোক প্রাণ হারান। হোয়াইট হাউস এই আক্রমণকে ঘৃণ্য বলে অভিহিত করেছে এবং এই হামলার অব্যবহিত পরেই প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কোনো সমাজেই সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক বিষয়ে আলোচনাকারীরা এ ব্যাপারে আশাবাদী যে তারা সমঝোতায় পৌঁছতে পারবে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও কাজ করতে হবে। ভিয়েনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে আলোচনা পর্ব শুরুর সময় তিনি এই মন্তব্য করেন। জারিফ বলেন যে আলোচনায় অগ্রগতির জন্য দুপক্ষকেই কঠোর পরিশ্রম করতে হবে। গ্রিসের অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার বিষয়ক আলোচনার ফলাফলের উপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে, এরকম কথা বলার পর ইউরোপীয় অর্থমন্ত্রীরা আজ শনিবার জরুরি বৈঠক করছেন। ব্রাসেলসে এই বৈঠকের প্রাক্কালে ইউরোজোনের প্রধান বলেন যে গ্রিসের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, যা কিনা আর আলোচনার দ্বার রুদ্ধ করেছে। তিনি আরও বলেন যে ইউরোজোন এর পরিণতি নিয়ে আলোচনা করবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রীও একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন যে গ্রিক সরকার একতরফাভাবে আলোচনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণদাতাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর মিস্টার সিপ্রাস এই গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানান। বুরুন্দির বিরোধী দলগুলো সেদেশে সোমবারের সংসদ নির্বাচন এবং 15 জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচন বর্জন করছে। তারা বলছে যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। বিরোধী দলগুলো বলছে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা যে এই নির্বাচনে তৃতীয় দফার মতো প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, সে কারণেই তারা এই দুটি জাতীয় নির্বাচনে অংশ নেবে না। দক্ষিণ কোরিয়া শনিবার আরও একজনের মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স রোগে আক্রান্ত হবার খবর জানিয়েছে। এর ফলে সেদেশে মোট আক্রান্তের সংখ্যা হল 182 জন, যা কিনা সৌদি আরবের বাইরে বৃহত্তম সংখ্যা।
অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে রয়েছেন প্রযোজক সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন রাশাদ লামার। আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে এখানেই। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, রমজান মুবারক, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.